তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি মুহররমের এই প্রোগ্রাম অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে থাকি আপনাদেরকে, এবং মোবাইল লিগে দাওয়াত ইসলামী বিভিন্ন মাদানী ফুল আমাদেরকে শুনিয়ে থাকেন নেকির দাওয়াতের উদ্দেশ্যে, যাতে করে আমাদের এই ধর্মীয় যে দিকটা আছে এটা যেন আমরা সুন্দর মতো পালন করতে পারি। আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে দেয়া যে হুকুম আহকামগুলো রয়েছে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে, এগুলো যেন আমরা সুন্দর মতো পালন করতে পারি। তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আজকের অনুষ্ঠানেও একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক তাআলা। পাশাপাশি আজকের অনুষ্ঠানে আপনাদের কলগুলো আমরা শোনার চেষ্টা করবো, এসএমএসগুলো পড়ারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের বিষয় কী নিয়েছি জানাবো আপনাদেরকে একটু পরেই, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি সাওয়াবের নিয়তে ইনশাআল্লাহ তাআলা, এরপর আজকের বিষয়ে জানাবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা সূরা নাজিল করেছেন, আর যে এর তর্জমা রয়েছে, অর্থ রয়েছে, এগুলো যদি আমরা জানি, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অংশে এগুলো আমাদের প্রয়োজন। হয়তো আমরা ভুল পথে থাকার কারণে এটাকে আমরা এতটা মূল্যায়ন করছি না, বা সেই বিবেক বুদ্ধিটা আমাদের কাছে নেই যে কোরআন আমার কতটুকু প্রয়োজন। না হয়তো আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন আপনাকে দিক নির্দেশনা দিয়েছে, আপনি কোন পথে চলবেন, কি করবেন। আজকাল যেমন ধরেন গিয়া ঘরের মধ্যে পারিবারিকভাবে বা এলাকার মধ্যে কোনো ধরনের প্রবলেম চলে আসলো, আমরা কত মানুষের কাছে যাই এর সমাধান খোঁজার জন্য। যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন হতো ইসলাম যা বলে সেটাই আমাকে মানতে হবে, তবে এর চাইতে সহজ আর কিছুই ছিল না। তার কারণ আপনি যখন ইসলামের হুকুম আহকামগুলো কারোর সামনে উপস্থাপনা করবেন, কাউকে জানাবেন, কাউকে বলবেন, সে যেই হোক না কেন মুসলমান মানতে বাধ্য, হ্যাঁ আমার ইসলাম এটা বলেছে, এভাবেই আমাকে চলতে হবে আর এটাই আমাকে মানতে হবে। ভুলবশত আমরা সেই কাজটা করতে পারি না। দুনিয়ার মানুষ, দুনিয়াদার ব্যক্তি, দুনিয়ার ফয়সালা, দুনিয়ার হুকুম হাকাম যেগুলো আছে এটার মধ্যে আমি ভেসে যাই, অর্থাৎ ওগুলোই আমাকে মানতে হয় আর ভোগান্তিতে শেষে আমাকেই পড়তে হয়। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনকে ভালোবাসা আর কোরআনের সঠিক দিক নির্দেশনাগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় খুবই চমৎকার। কোরআনে পাকের আয়াতের মাধ্যমেই বিষয়টা আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা ক্লিয়ার করার চেষ্টা করছি। সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 34 মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা ইরশাদ করেছেন, আর তোমরা অঙ্গীকার পূরণ করো, কেননা প্রতিশ্রুতি পূরণের বিষয় তোমাদের কাছে কাল কেয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ শুরুতে বললেন তোমরা অঙ্গীকার পূরণ করো, যাদের সাথে ওয়াদা করছো, অঙ্গীকার করছো, প্রতিশ্রুতি দিয়েছো, সেটা পূরণ করো, যদি সেটা পূরণ না করো তবে এ ব্যাপারেও তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর বাইহাকি শরীফের মধ্যে একটি হাদিসে মোবারাকা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। একটা হাদিসে পাকের দুইটি অংশ, এক অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। দ্বিতীয় অংশে বললেন যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না তার মধ্যে দীন নেই। যে যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে অঙ্গীকার পূরণ করে না যে তার মধ্যে দীন নেই। তো এক তো হাদিসে মোবারকা আর অপরদিকে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ও তাআলার ঘোষণা। আজকের বিষয় এটাই নিয়েছি আমরা, অঙ্গীকার বলি বা প্রতিশ্রুতি বলি বা ওয়াদা বলি রক্ষা করা। জানবো আমরা আজকের অনুষ্ঠান থেকে ওয়াদা রক্ষা করা বা অঙ্গীকার রক্ষা করার ফজিলত কী রয়েছে এবং এর হুকুম কী এসেছে, আর আমরা যদি ওয়াদা রক্ষা করি, অঙ্গীকার রক্ষা করি, তো এর প্রতিদান আমরা কাল কিয়ামতের ময়দানে কী পাবো, কী রয়েছে। বিশেষ করে আজকের বিষয় থেকে মহরমের সাথে এক সম্পর্ক আজকের বিষয়, প্রত্যেকটা বিষয়ই তো ওই সকল মহান সত্তাদের মধ্যে ছিল, আজকের বিষয়টাও ওই মহান সত্তাদের সাথে খুবই মিল। তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের আল আওলাদকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে দেওয়া প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেননি, আল্লাহ তাবারক ও তাআলাকে দেওয়া প্রতিশ্রুতি ওয়াদা তারা ভঙ্গ করেননি। নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, কোরবান করে দিয়েছেন, নিজের আওলাদকে কোরবান করে দিয়েছেন, কিন্তু এটার উপরে তারা অটল ছিলেন। জানবো শুনবো ইনশাআল্লাহ তাআলা আমলও করার চেষ্টা করবো। আজকে মাইনুদ্দিন ভাই আছেন আমাদের সাথে, গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে জানাবেন তিনি ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু
ফ
চন্দ্র
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে সবসময় আল্লাহ তাআলার প্রশংসা জিকির হামদ আমরা যেন সবসময় পাঠ করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি, ওয়াদা রক্ষা করা, প্রতিশ্রুতি রক্ষা করা, অঙ্গীকার রক্ষা করা। মাইনউদ্দিন ভাই আছেন আমাদের সাথে, তার থেকেও শুনবো আমরা, তাই তিনিও আমাদেরকে কিছু কথা শোনাবেন। একটি হাদিসে পাকের মধ্যে মাইনউদ্দিন ভাই এভাবে আসছে না কি, মুনাফিকের যে আলামত, মুনাফিকের আলামতের কথা বয়ান করা হয়েছে একটা হাদিসে মোবারকার মধ্যে। এর মধ্যে এক নম্বরে যদি দেখি হাদিসে পাকের মধ্যে আসছে, মুনাফিক যখন কথা বলবে তো মিথ্যা বলবে। আর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে মুনাফিক অঙ্গীকার করলে সেটা ভঙ্গ করবে, জি পূর্ণ করবে, অঙ্গীকার ভঙ্গ করবে, মুনাফিকের আলামত এটা। আর শুরুতেই কি শুনলাম, কোনো মুমিন কখনো ওয়াদা দিয়ে অঙ্গীকার করে সেটা ভঙ্গ করে না, মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। আর মুনাফিকের আলামত হলো, তাদের লক্ষণ হলো, তারা ওয়াদা ভঙ্গ করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা। এজন্য আমাদের উচিত এই অঙ্গীকারের ব্যাপারে বা ওয়াদার ব্যাপারে, প্রতিশ্রুতির ব্যাপারে আমাদের আরও মজবুত হওয়া দরকার এবং এটার প্রতি আমাদের আরও সচেতন হওয়া দরকার। হাদিসের মাধ্যমে এটাই জানা গেল যে অঙ্গীকার পূরণের সঙ্গে ইমানের সম্পর্ক আছে। যার ইমানের ঘাটতি রয়েছে সেই অঙ্গীকার ভঙ্গ করে, আর এর ফলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের উপর প্রবল ও শক্তিশালী করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। মাইনউদ্দিন ভাই, আজকের বিষয় নিয়ে কিছু মাদানি।
আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয় প্রতিশ্রুতি রক্ষা করা, ওয়াদা রক্ষা করা, অঙ্গীকার রক্ষা করা, যেটাই আমরা বলি, আলহামদুলিল্লাহ আপনি অনুষ্ঠানের শুরুতে কোরআন পাকের আল্লাহ তাআলার ইরশাদ আমাদের দর্শক শ্রোতাদেরকে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা অঙ্গীকারের ব্যাপারে, ওয়াদার ব্যাপারে কি বলেছেন,
জি
তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের এটাই বোধগম্য হয় যে জিনিসটা আল্লাহ তাআলা একেবারে লিখিত দিয়ে দিয়েছেন, যেটা বাস্তবায়ন করতে হবে, আল্লাহ তাআলা এই ব্যাপারে বলে দিয়েছেন যে এই ব্যাপারে কিন্তু প্রশ্নও করা হবে, কৈফত করতে হবে, জবাবদিহিতা রয়েছে আল্লাহ তাআলার দরবারে। যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলার দরবারে সেটা নিয়ে ব্যাখ্যা করতে হবে যে কেন আমি অঙ্গীকার ভঙ্গ করেছি, আল্লাহ তাআলার জবাবদিহিতা দিতে হবে। তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে অঙ্গীকার কোনো ছোটোখাটো একটা বিষয় নয়, প্রতিশ্রুতি আমি দিলাম, আমি ছেড়ে দিলাম, এটাকে হেলা করা যাবে না,
যাবে না,
অবশ্যই এটাকে আমাদের পূরণ করতে হবে। আর এই ব্যাপারে অসংখ্য ঘটনাবলী রয়েছে। আমরা একটা ঘটনা শ্রবণ করি, আরবের এক বাদশা, তিনি তার এক সম্প্রদায়ের, তে সম্প্রদায়ের এক ব্যক্তিকে মানে বাসা ছিল, তো তার একটি গুণাবলী বা তার একটি বিধান ছিল, সে যেহেতু সে বাদশা, তার রাজত্বে সে একটি বিধান
যে এক পলিসি
করে রেখেছে যে আমি এভাবে বাদশাহী করবো, বা তার নিজের একটা মর্জি যেটা বলি, তো তার এই বিধানাবলীর মধ্যে এরকম একটা নিয়ম ছিল যে তিনি প্রতিদিন সকালে বা প্রতিদিন সকালে সর্বপ্রথম যে ব্যক্তিকে দেখবে, এক নম্বর হচ্ছে তাকে দণ্ডাত্র করে দিবেন, আবার আরেকটা হচ্ছে যে পরের দিন সে যখন অন্য কোনো ব্যক্তিকে দেখবেন তাকে হত্যা করবেন, মানে তার ইচ্ছা এরকম ছিল। তো একদিন সকালবেলা সে যেদিন হত্যা করার দিন আসলো, প্রথম দিন তো হয়তো কাউকে উপহার দিয়ে সন্তুষ্ট করে দিয়েছে, কিন্তু পরের দিন যখন তার অন্য এক ব্যক্তিকে দেখলো, তো এই ঘটনাক্রমে তে সম্প্রদায়ের এক ব্যক্তি দরিদ্র ছিল, তো সে সকালবেলা বাড়ি থেকে বেরোলো তার সন্তানদের জন্য, ঘরের মানুষের জন্য, পরিবারের মানুষের জন্য উপার্জনের জন্য, ঘরে কিছু উপার্জন করে খাবার নিয়ে যাবে। তো তখন সে রুজির জন্য, হালাল ইনকামের জন্য ঘর থেকে বের হলো, তো সে ঘটনাক্রমে ওই বাদশাহের দরবারে বাদশাহের সামনে গিয়ে পড়লো।
আচ্ছা,
এখন বাদশাহ তো মনস্থির করলো যে সর্বপ্রথম আমি তোমাকেই দেখেছি, তা আমার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আজকে তোমার হত্যা করবো আমি। তো তখন ওই ব্যক্তি এই তার বাসায়ের এই ঘোষণা জানতো।
আচ্ছা,
তো জানার পরে এখন ওই ব্যক্তি তো মেনে নিল যে ঠিক আছে, তো আমার নসিব, হয়তো আমি আপনার সামনে এসে গিয়েছি, এখন আমার ঘটনাক্রমে আমাকে হত্যাই হবে। তো সে বাসার কাছে আরজ করলো, মহারাজ আপনি আমাকে হত্যা তো করবেন, এখন করলেও করতে পারেন, আর যদি সারাদিন পরে রয়েছে চাইলে সন্ধ্যায়ও করতে পারেন, কিন্তু যদি আপনি আমাকে সন্ধ্যায় হত্যা করেন তা আমার প্রতি একটি এহসান হবে, দয়া হবে, সেটা হচ্ছে আমার ঘরে ছোটো ছোটো বাচ্চা রয়েছে, আমার ঘরে পরিবার সদস্য রয়েছে, আমি তাদের উপার্জনের জন্য, তাদের খাবারের জন্য কিছু উপার্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলাম, তো আপনি আমাকে একটু দয়া করুন,
সময় দিন,
আমি ঘরের মানুষের জন্য খাবার আয়োজন করে ইন্তজাম করে তাদের সাথে তাদের খাবার ব্যবস্থা করে দিয়েছি এবং তাদেরকে ওসিয়ত করে আসি। তো বাদশাহ তার কথা মনে ধরলো, বললো ঠিক আছে আমি তোমাকে তোমার কথা আমি মেনে নিতে পারি, কিন্তু তুমি যে ফিরে আসবে এই অঙ্গীকার কী দিই, এটার প্রতিশ্রুতি কী দিবে যে তুমি আমার দরবারে ফিরে আসবে এবং তোমার
গ্রান্টি।
তখন ওই ব্যক্তি, ওই তে সম্প্রদায়ের ব্যক্তি, বাদশাহের একজন বন্ধু ছিল বাদশাহের পাশে, তো তার দিকে তাকালো। তো তার দিকে তাকানোর পর সে তো ওই তার বন্ধুকে ইশারা করলো যে আপনি আমার জামিনদার হয়ে যান, যে আমি ফিরে আসবো। তখন ওই বাদশাহের বন্ধু রাজি হলো যে ঠিক আছে আমি এর জামিনদারি নিলাম, যদি সে না আসে তখন তুমি আমাকে হত্যা করে দিও। তো সে এই কথা, এই প্রতিশ্রুতি দিয়ে চলে গেল, বাদশাহ তাকে ছেড়ে দিল। যখন সকাল গড়িয়ে দুপুর হলো, তো দুপুরের সময় বাদশাহ তার বন্ধুকে বলতেছে তোমার লোক তো এখনো আসে না, যদি না আসে তো তুমি তুমি প্রস্তুতি নিতে থাকো।
আচ্ছা,
তখন ওই বন্ধু বলতেছে যে এখন তো সবে মাত্র দুপুর হয়েছে, এখনো অনেক দিনের অনেকটা অংশ বাকি রয়েছে, আপনি ধৈর্য ধরুন ওই ব্যক্তি আসবে। এমনি করে বিকালের পর সন্ধ্যা হয়ে গেল, খুব সন্ধ্যা হবে এরকম সূর্য অস্তমিত যাচ্ছে, ওই সময়ে বাদশাহ বলল তোমার ওই লোক আর আসবে না, এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমি তোমাকে হত্যা করব। তখন ওই ব্যক্তি বলল যে আমি দূর থেকে একটা কাউকে আসতে দেখছি, আপনি আর একটু ধৈর্য ধরুন, আমার মনে হচ্ছে ওই ব্যক্তি আসছে, যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে যে সে আসবে, যদি সে না হয় তখন আপনি আমাকে হত্যা করে দিন। তখন বাদশাহ বলল ঠিক আছে। তো এই তাদের কথোপকথনের মাঝে ওই ব্যক্তি এসে হাজির হলো। তখন বাদশাহ খুবই অবাক হলো, তে সম্প্রদায়ের ব্যক্তি তুমি ফিরে আসলে, আর এটা দেখে বাদশাহ তার মাথা নিচের দিকে লজ্জায় ঝুঁকি ফেলো যে লোকটা আসলে ফিরে আসলো, যা কিছুক্ষণ পূর্বেই যাকে আমি বলছিলাম সে আসবে না, হয়তো তার বন্ধুকে ধোকা দিয়েছে বা বাদশাহকে ধোকা দিয়েছে, কিন্তু সে ফিরে আসছে। তো তার এটা দেখে বাদশাহ লজ্জিত হলো এবং বাদশাহ বলল যে তুমি কোন কারণে ফিরে আসলে,
ফিরে আসলে
এখানে তোমার জানের কোনো পরোয়া করলে না, এখানে তোমার জান চলে যাওয়ার মতো একটি ঘটনা
রয়েছে,
নাও আসতে পারতে, আমি তো তোমাকে আমার কোনো সৈন্য তোমার সাথে দিয়ে দিইনি বা আমার সেনাপতিও তোমার খুঁজতে যায়নি, কিন্তু তোমার কোন কারণে তুমি ফিরে আসলে। তখন ওই তে সম্প্রদায়ের লোকটি বলতে লাগলো যে এটাই হচ্ছে আমার ধর্ম, যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করা। আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি মুসলমান ছিল এবং বলছে এটাই আমার ধর্ম, যে আমি প্রতিশ্রুতি দিয়েছি প্রতিশ্রুতি রক্ষা করব। যে প্রতিশ্রুতি অঙ্গীকার রক্ষা করে না তার তো কোনো ধর্মই নেই, আর আমার ধর্মের শিক্ষাই হচ্ছে এটা,
যেখানে
তার জীবন চলে যাবে অঙ্গীকারকে সে রক্ষা করলো, অঙ্গীকারকে এত গুরুত্ব দিল। তো তখন বাদশাহ তার বন্ধুকে জিজ্ঞাসা করলো যে তোমাকে কোন কারণে, তুমি কোন কারণে তার জামিনদার হয়ে গেলে। তো ওই ব্যক্তিও তার বন্ধু এ ধরনের উত্তর দিল যে এটাই তো মানুষের প্রতি মানুষের দয়া, মানুষের প্রতি আত্মবিশ্বাস, মনুষ্যত্বের বিষয়, যেটা
কথা দিয়ে ভঙ্গ করবে না, কথা রাখবে
এবং মনুষ্যত্ব রাখা এবং মানুষের বিপদে মানুষকে সহযোগিতা করা।
আবার এমনটা হতে পারে ওই বাদশাহের বন্ধু হয়তো বা এই মুসলমান ব্যক্তিকে আগে থেকেই জানে যে সে কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ
করেনি
বা অঙ্গীকার রক্ষা করার মতো তার মন মানসিকতা আছে, এই কারণে সে জামিনদারি নিয়েছে।
তো জাকির ভাই, এরপরে ওই বাদশাহ ওই ব্যক্তি তাদের এই কথোপকথন শুনে খুবই প্রভাবিত হলো এবং ওই ব্যক্তি দনজনকেই তিনি অনেক উপহার উপকণ্ঠ দিয়ে তাদেরকে
সেখান থেকে
বিদায় করলো, সম্মানে বিদায় দিল। তো এবং ওই ব্যক্তি কিন্তু ক্ষমাও পেয়ে গেল। তো এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা যে আমরা ওয়াদা, একে তো ওয়াদা রক্ষা করব, দ্বিতীয়ত দেখেন ওয়াদা রক্ষা করলে মানুষের আত্মমর্যাদা কিন্তু বৃদ্ধি পায়, সম্মান বেড়ে যায়,
সমাজের মধ্যে
ইজ্জত বেড়ে যায়।
একজন সাধারণ মানুষ সমাজের মধ্যে সেও যদি ওয়াদা রক্ষাকারী হয়, প্রতিশ্রুতি রক্ষাকারী হয়, অঙ্গীকার রক্ষাকারী হয়, ওই সাধারণ মানুষটাও সমাজের মধ্যে একদিন অসাধারণ ব্যক্তি হয়ে যায়।
অবশ্যই,
আর মানুষের কাছে আলামিন, বিশ্বাসী, মর্যাদাবান একজন ব্যক্তি হয়ে যায় যদি সে ওয়াদা রক্ষা করে। আর যদি একদিন, দুই দিন, চার দিন এভাবে করে করে মানুষকে ঠকাতে থাকে, ধোকা দিতে থাকে, ওয়াদা রক্ষা করে না, তবে দেখা যায় একদিন সে বদ একটা নাম তার ছড়িয়ে পড়ে সমাজের মধ্যে, কেউ তাকে বিশ্বাস করতে চায় না। এই ওয়াদা রক্ষা করার ব্যাপারে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেক বড় এক অবদান রাখে মানুষের ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে। যদি ওয়াদা রক্ষা করতে পারেন আপনি, আপনার ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবনও সুন্দর হবে, আপনার রাষ্ট্রীয় জীবনও সুন্দর হবে। আপনি রাষ্ট্রের যত বড় পদেই থাকেন না কেন, ওয়াদা রক্ষা করার মতো মন মানসিকতা আপনার মধ্যে নাই, দুই দিন পরে মানুষ আপনাকে গালি দিবে, এটাই বাস্তব। কেননা মানুষ আপনি কি বলছেন ওটাই শুনতে চায়, যে কি বলছে আর কি করছে। অনেক উদাহরণ আমার দেশে অনেক উদাহরণ আছে, হয়তো আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাই। এমনটা যেন না হয় কি আমি আজকে লোভে পরে ওয়াদা করলাম, এরপরে
লোক দেখানোর জন্য, আমার আমার উদ্দেশ্য হাসিলের জন্য,
হাসিলের জন্য
আমি এখন ওয়াদা করলাম, কিন্তু পরবর্তীতে সেটা
আর এটার খবর নেই। এমনটা যেন না হয়, এতে করে একদিন আপনি মানুষের সামনে, হয়তো মানুষ সামনে বলবেন আপনাকে, কিন্তু পিছনে আপনাকে কালামে ঠিকই বলবে। কেন বলবে? ওই যে নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনি ওয়াদা করে সেই ওয়াদাকে আপনি ভঙ্গ করেছেন, এটা যেন না হয়। ওয়াদা বা প্রতিশ্রুতি, ওয়াদা বা অঙ্গীকার ভঙ্গ করার ফলে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি পর্যায়ে পারিবারিক সম্পর্কে অবনতি হয়, কিংবা অনেক সময় পারিবারিক সম্পর্কটাও নষ্ট হয়ে যায় ওয়াদা ভঙ্গ করার কারণে। এখানে একটা ছোট্ট উদাহরণ দেব আমি। মাইনুদ্দিন ভাই, আপনার ঘরে, আমার ঘরে, আমাদের সবার ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, 2 বছর, 2.5 বছর, 3 বছর বা 5 বছরের। আপনি ওই বাচ্চার হাতে যদি এভাবে করেন না, মোবাইল, বাচ্চার হাতে মোবাইলটা দিবেন, আবার নিয়ে নেবেন, অর্থাৎ তার সামনে নেবেন, সে হাতে ধরার চেষ্টা করবে, তখন মোবাইলটা টান দিবেন একবার, দুইবার, তিনবার, পরবর্তী টাইমে আবার যখন আপনি মোবাইল দিবেন, ওই বাচ্চা নেওয়ার জন্য হাত বাড়াবে না। কেননা সে হয়তো বলতে পারে না, কিন্তু তার একটা আইডিয়া চলে আসে, এলোকটা ধোকাবাজি করছে,
জি জি,
আমাকে দিবে বলেও দিচ্ছে না। একবার, দুইবার, তিনবার সে হাত দিয়ে মোবাইলটা নিতে চাইবে, আপনি যখন তাকে দিচ্ছেন, আপনি যেহেতু হয়তো বা আপনি দুষ্টামি করছেন খেলার ছলে এই বাচ্চাটাকে একটু হাসানোর জন্য বা মজা দেওয়ার জন্য, কিন্তু ওই বাচ্চাটা একবার, দুইবার, তিনবার আপনার দিকে হাত বাড়াবে ওই মোবাইলটা নেওয়ার জন্য। যখন আপনি না দিবেন না, এরপরে আর সে হাত দিবে না ওটা নেওয়ার জন্য, সে বুঝে যাবে, বলতে পারে না বা এতটুকু বুঝে না সে যে আপনি তার সাথে কী করছেন, কিন্তু সে বুঝবে এটাই যে আমি আবারও হাত দিব মোবাইলটা নেওয়ার জন্য, কিন্তু সে আমাকে মোবাইলটা দিবে না। এরকমের অনেক সময় আমাদের ওয়াদা যেটা আছে বা অঙ্গীকার যেটা আছে বা মানুষের বিশ্বাস আমার প্রতি আছে সেটা উঠে যায় এই কাজগুলো করার কারণে। তো আমাদের উচিত এমনগুলো না করা, অর্থাৎ ওয়াদা দিয়ে, অঙ্গীকার করে, কথা দিয়ে এগুলো ভঙ্গ যেন আমরা না করি। কারণ মূলত এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে বা আমরা বুঝি, সেটা হলো মুনাফিকের লক্ষণ। ইমানদার কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। এখানে অনেকগুলো কাজও আছে বা কথাও আছে, কোনটা অঙ্গীকার, কোনটা ওয়াদা, আর কোনটা ভঙ্গ করা যাবে, কোনটা ভঙ্গ করা যাবে না, আপনার বলার ধরন কেমন ছিল, আপনি কোন শব্দগুলো ব্যবহার করছেন, আর ওইগুলোর উপরে নির্ভর করবে যে আপনি আসলে নিয়ত কী ছিল আপনার, আর কোনটা প্রকাশ করছেন আপনি ভাষায়, এটা নির্ভর করে। এখন আপনার নিয়ত কী ছিল আর বলছেন কি, সেটাও দেখার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যেও একবার, মাইনুদ্দিন ভাই, এই ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর মধ্যে উপস্থিত হলেন, সাহাবা ইকরাম বসে ওয়াদা রক্ষা করার ব্যাপারে, প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে আলোচনা করছিলেন যে অমুক ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না বা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে। এর মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েই যখন শুনলেন সাহাবা ইকরাম এই আলোচনা করছেন যে অমুক ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, অঙ্গীকার রক্ষা করে না, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ওখানে দাঁড়ালেন, ওই জায়গাতেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের উদ্দেশ্যে বললেন যে যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে, ওই ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, তবে তার মধ্যে মুনাফিকের আলামত রয়েছে। আর যদি তোমরা সত্য বলে থাকো, অর্থাৎ তোমরা যদি মিথ্যা বলে থাকো, সত্য বললে তো তার মধ্যে, ওই ব্যক্তির মধ্যে মুনাফিকের আলামত রয়েছে, আর যদি তোমরা মিথ্যা বলে থাকো তবে তোমরা অপবাদ দিচ্ছ, তার নামে অপবাদ দিচ্ছ, তোমরা গুনাহের ভাগিদার হচ্ছ। এটা বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, সেখান থেকে চলে গেলেন। তো ভয়াবহ অবস্থা আমাদের জন্য। আমরা ওয়াদা রক্ষা করার ব্যাপারে বা প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে, কথা দিয়ে সেই কথাটা রক্ষা করার ব্যাপারে আমাদের গুরুত্ব একেবারেই কমে গেছে। আর বিশেষ করে মাইনুদ্দিন ভাই, সেটা যদি টাকা পয়সার লেনদেন হয় তবে তো একেবারেই গেল, তাই না?
এখান থেকে আমাদের এটা কিন্তু অনেক বড় আমাদের নৈতিক অবক্ষয়ের একটা বিষয় হয়ে দাঁড়ায়, যে আমরা বলি যে আমরা অনেক সময় অনেক মানুষকে বলি যে এর পার্সোনালিটি খুবই ভালো, আবার অনেককে বলে থাকি এ তো লুজ পার্সোনালিটির মানুষ,
রাইট রাইট রাইট,
একেবারে নিম্ন পার্সোনালিটির মানুষ যে তার তো ব্যক্তিত্বই নেই,
ব্যক্তিত্বই নেই,
ব্যক্তিত্বহীন মানুষ আমি এরকম বলি। যে এখন কেন বলি, যেটা বললেন যে আমি একজনের থেকে ইসলাম কর্জে হাসানা ঋণ দেওয়া এগুলো বৈধতা করেছে,
জি
উত্তম পদ্ধতি দিয়েছে,
সুদমুক্ত, যেটা
সুদমুক্ত হ্যাঁ উত্তম পদ্ধতি দিয়েছে,
জি
এখানে কিন্তু যে দিচ্ছে সেও উপকার হচ্ছে ইসলামিক পদ্ধতি দিয়ে যদি দিয়ে থাকে, আবার যে নিচ্ছে সেও উপকৃত হচ্ছে।
রাইট রাইট।
এখন মনে করেন জাকির ভাই যে আমার কিছু টাকার প্রয়োজন আছে, আপনার কাছে চাইলাম আমি,
এটাকে কর্জে হাসানা বলে।
এখন আপনি আমাকে সহযোগিতা করলেন, তো সহযোগিতা করার কারণে আপনার আমলনামায় কিন্তু নেকি লিখিত হচ্ছে,
সওয়াব অর্জিত হচ্ছে,
সওয়াব অর্জিত হচ্ছে, মুসলমানের উপকার করেছেন, মুসলমান ভাইয়ের সহযোগিতা করেছেন। আবার আমি যে নিয়েছি, এখন আমি আপনাকে বলেছি যে আমি আগামী এক সপ্তাহ পরে বা অমুক তারিখে জাকির ভাই আপনার টাকাটা ফেরত দিব,
ফেরত দিব,
আমি যদি এর মধ্যে দিয়ে দিই তাহলে আমার এই যে অঙ্গীকার রক্ষা করার ব্যাপারে এটারও আমি সওয়াব পাবো এবং আমার কাজটাও কিন্তু হয়ে গেল,
হয়ে গেল। রাইট।
তো এই বিষয়গুলো এখন যখন আমি আপনার থেকে নিলাম আর বলে গেলাম যে এমন তারিখে দিব, এমন তারিখে দিয়ে দিব, কিন্তু যখন দিচ্ছি না, তো আমি যদি কোনো কারণে ইনকেস নাও দিতে পারি, সেটা তো আপনাকে আমি আবার ভাই দিতে পারছি না, একটু সমস্যা হয়ে গেছে, এমন তারিখে দিয়ে দিব, বা এমন আপনার কি কোনো কষ্ট হচ্ছে কিনা যদি। কিন্তু আজকাল যেটা বাস্তব পক্ষে আমরা আপনি যে বলেন যে আমরা টাকা পয়সা নিয়ে, আমরা ওই কথাটা নেওয়ার সময় বলে যাবে এমন তারিখে দিয়ে দিব, কিন্তু দেওয়ার সময় আর মানে ওটা আমার স্মরণে থাকে না বা দেই না। কিন্তু যখন আমি যদি নাও দিতে পারি, তো আমার বলার উচিত ছিল যে ভাই আমার একটু সমস্যা হয়ে গেছে, বলেছিলাম আপনাকে আমি এমন তারিখে দিয়ে দিব কিন্তু দিতে পারছি না, আপনি যদি আমাকে আর কিছুটা সময় বাড়িয়ে দিতেন, এতে করে কিন্তু মুসলমানের মনও খুশি হয়, হয়তো আপনিও আমার প্রতি দয়া করবেন, মানে দর্শক শ্রোতারাও বলতেছে উদ্দেশ্য করে, তখন কিন্তু যেই ব্যক্তিকে থেকে নিচ্ছেও কিন্তু এটা মেনে নিবে। কিন্তু আমরা সেটা না করে কি করি,
ওই যে দুর্বলতাটা আমার প্রকাশ করে দেয়, প্রকাশ করে যখন টাকা পাবে ফোন দিচ্ছে,
তখন ফোন সুইচ অফ করে দেই, রিসিভ করি না, মেসেজ দেখো না, দেখার মতো
আরো অনেক কাহিনী সমাজের মধ্যে চলতেছে, হচ্ছে যে ব্যক্তি টাকা আপনাকে ধার দিয়েছে সে মনে হয় ধার দিয়ে ফেসে গেল। আবার অনেক ধরনের কথাও শুনতে হয়, অনেক সময় বলে থাকে পাওনাদার কল দিল বা দেখা হলো, টাকা চাইলো, ভাই আপনার কিছু কিছু টাকা পাওনা ছিল, তো বলে টাকা নেওয়ার জন্য কি পাগল হয়ে গেছেন, দিব তো, সব জায়গাতে টাকা কেন চান, নিশ্চিত দিবই একদিন। এবার আরো অনেক কিছু বলে,
এমনও বলতে শোনা গেছে জাকির ভাই, এমনও শোনা যে ভাই মরে গেছি নাকি, টাকা না দিয়ে মরে গেছি,
মরে তো যান নাই, কিন্তু সে ব্যক্তি তো এটাও তো বুঝতে পারছে আপনি জিন্দা আছেন কিনা। হ্যাঁ, আপনি দিবেন বলে টাকাটা ওই তারিখে দিচ্ছেন না, শুধু এটাও ভাবতে পারতেছেন আপনি আছেন কিনা, মারা গেছেন। আপনি নিজে নিজে যদি দাবি করেন ভাই আমি তো আছি, মারা তো যাইনি, টাকা দিব, কিন্তু আপনি একটা একটা তো ডেট দিচ্ছেন তাকে, না ওই ডেট মোতাবেক দেওয়া উচিত। কোরআনে পাকের মধ্যে কিন্তু অসংখ্য জায়গায় অঙ্গীকার রক্ষার ব্যাপারে এসেছে, সূরা মায়েদার মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ইমানদারগণ তোমরা অঙ্গীকারগুলো পূরণ করো। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারকতাল্লাহ বলেন, আর তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করার পর সেই অঙ্গীকার পূরণ করো, তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না, প্রকৃতপক্ষে তোমরা তো নিজের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ, নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমরা করো। এটা আসছে সূরা নাহলের মধ্যে। তো অঙ্গীকারের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাজিল হয়েছে, যাতে করে অঙ্গীকার আমরা ভঙ্গ না করি। সূরা আহজাবের মধ্যে এভাবে এসেছে যে তোমরা ওয়াদা করলে সে ওয়াদাকে পূরণ করো, অঙ্গীকার করলে অঙ্গীকারকে রক্ষা করো, প্রতিশ্রুতি দিলে সেটাকে রক্ষা করো। সবচেয়ে বড় অঙ্গীকার তো আমরা করেই আসছি,
আল্লাহ
কোথায় করে আসছি, সবচেয়ে বড় অঙ্গীকার ওয়াদা পৃথিবীতে আসার আগেই, তাই না? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যদি ক্ষমা না করেন তবে উপায় নেই আমাদের, আমরা তো অঙ্গীকার করেই আসছি, আল্লাহ পাঁচক তো নামাজ পড়ব, তোমার হুকুমগুলো পালন করব, তোমার যে শরীয়তের দিক নির্দেশনা রয়েছে সেগুলো মানব, নেকির কাজ করব, ভালো কাজগুলো করব। হ্যাঁ, এভাবে কিন্তু আজ আমরা দুনিয়াতে এসে ধোকায় পড়ে গেছি, ধোকায় পড়ে আজ দুনিয়াকে ভালোবেসে ফেলেছি। ওয়াদা রক্ষা করা, অঙ্গীকার পূরণ করার ব্যাপারে আমাদের কোনো ঠিক ঠিকানাই নেই, কতটুকু করতে হবে, কীভাবে করবো আমরা, আল্লাহ তালা বোঝার তৌফিক দিক। ইনশাআল্লাহ তালা এই বিষয় নিয়ে আরও কথা বাকি আছে, শোনাবো আপনাদেরকে আমরা। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম শুনি, এরপরে আপনাদের কলগুলো SMSগুলো নেওয়ার চেষ্টা করব, বাকি আলোচনাও করবো ইনশাআল্লাহ তালা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম। জি
জীবনী হবে কি তোমার রউদি জীবনী
Tom
আমিন আমিন। ইনশাআল্লাহ তাবারক তাআলা আল্লাহ তাআলার যদি দয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যদি ডাক এসে যায় ইনশাআল্লাহ, আশা করি রসুল তো সফর করবেই, মদিনাতে যাবেই ইনশাআল্লাহ তাবারক তাআলা। আমরা আলোচনা করছিলাম দর্শক শ্রোতা অঙ্গীকার রক্ষা করার বিষয় নিয়ে, প্রতিশ্রুতি রক্ষার বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারক আরও কিছু আলোচনা শুনবো। একটি হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, কাল কিয়ামতের ময়দানে যারা অঙ্গীকার ভঙ্গকারী হবে বা রক্ষা করবে না, তাদের সাথে আল্লাহ তাআলার সাক্ষাৎ এভাবে হবে, আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত অবস্থায় থাকবেন। আর আল্লাহ তাআলা যাদের প্রতি রাগান্বিত অবস্থায় থাকবেন তাদের ঠিকানা কোথায় হবে, তারা কোথায় যাবে আমরা বুঝতেছি। অঙ্গীকার রক্ষা করার ব্যাপারে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে পাকের মধ্যে। কাল কিয়ামতের ময়দানে অঙ্গীকার ভঙ্গকারীদের এক বড় লম্বা সিরিয়াল হবে, যারা ওয়াদা ভঙ্গ করত, যাদের অভ্যাসের মধ্যে তাকে বানিয়ে নিয়েছে অভ্যাস ওয়াদা ভঙ্গ করা, অঙ্গীকার পূর্ণ না করা, কালকে আমাদের ময়দানে তারা লজ্জিত অবস্থায় উঠবে। তাদের হিসাব, এটার হিসাবটাই আলাদাভাবে দিতে হবে যে কেন তুমি ওয়াদা ভঙ্গ করেছ। এটা তো মুসলমানের কাজ ছিল না, কোনো মুসলমান ইমানদার তো এই কাজ করতে পারে না, তুমি কেন করছো, হিসাব দাও, কালকে আমাদের ময়দানে দিতে হবে। দর্শকের কিছু কল আছে মাইনুদ্দিন ভাই, কলগুলো শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনার থেকে কিছু কথা শুনবার। জি, কল শুনিয়ে দেন দর্শকের।
আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম, আমি ঢাকাতে বলছিলাম। আমি আজকে শুধু অনুষ্ঠান দেখতেছিলাম, আমি মাদানী চ্যানেল খুব পছন্দ করি, তো খুব বেশি বেশি দেখি।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, আশা রাখি এভাবে সবসময় সাথে থাকবেন আমাদের ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ হাসান আলী, আমি একটা কালাম শুনতে চাই।
আল্লাহ তালা কবুল করে নিক, আশা রাখি ইনশাআল্লাহ এভাবে সবসময় সাথে থাকবেন, সঙ্গ দিবেন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলে যা বয়ান করা হয় আশা রাখি আমল অবশ্যই আমরা করব, করার চেষ্টাও করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, বগুড়া থেকে। আমি রাতে রাসূল শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, আরো একটি কালামের অনুরোধ আসছে ইনশাআল্লাহ তাআলা, ইব্রাহিম ভাই যেহেতু আছেন শোনাবে আমাদেরকে। পরবর্তী কল দেন।
শেখ মোহাম্মদ জাভেদ আল, আমি জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থেকে বলছি। আমি এই চ্যানেলটা দেখতেছি ফ্যামিলি বর্গ, আমি এই চ্যানেলটা দেখি সবসময়, খুবই ভালো লাগে।
আল্লাহ তালা কবুল করে নিক ইনশাআল্লাহ তালা, সাথেই থাকুন। পরবর্তী কল দেন।
আমার নাম শহীদুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলছি। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, সেটি হলো অতি শীতল হওয়ার মদিনারি, শুনে দিলে অনেক খুশি হতাম।
আচ্ছা আচ্ছা, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তালা। ইব্রাহিম ভাই আশা রাখি নোট করছেন, কিছু কালামের অনুরোধ আসছে, কালামগুলো আমরা শুনবো একটু পরে। যে আলোচনায় আমরা ছিলাম প্রতিশ্রুতি রক্ষা করা মুমিনের গুণ, এটা মুমিনের গুণাবলী যখন পড়বেন দর্শক শ্রোতা, যে মুমিনের গুণাবলী কী কী রয়েছে, আর এগুলো পড়তে গিয়ে অধ্যয়ন করতে গিয়ে, যে আপনি আমি আমরা মুমিন,
জি আলহামদুলিল্লাহ,
কোনো মুসলমান তো নিজেকে
মুমিন কিছু ভাবতে পারবে না,
মুমিন ছাড়া অন্য কিছু ভাববে না, চিন্তাও করবে না, যেহেতু আপনি আমি মুসলমান আর আমাদের দাবি এটা কি আমরা মুমিন, একজন মুমিনের গুণাবলী কেমন হয় এটা তো আপনাকে জানতেই হবে। আচ্ছা, কোনো ব্যক্তি যখন ড্রাইভার হয়, ড্রাইভার কিন্তু ড্রাইভার সিটে বসার আগে সে যতই শিখছে, শেখার পরে ড্রাইভার সিটে বসার আগে সে নিয়মকানুন কিন্তু জানতে হবে তাকে।
জি জি,
কোন বাতি জ্বললে রাস্তায় তাকে ব্রেক দিতে হবে, কোন বাতি জ্বালালে তাকে কোন সাইডে যেতে হবে, সামনে যে গাড়ি আছে ওই গাড়ির পিছনে যে লাইটগুলো আছে কোন লাইট যদি দেখে সে, তো কোন দিক থেকে তাকে যেতে হবে, কোন সিঙ্গেল তাকে দেওয়া হয়েছে, কোন ইশারা তাকে দেওয়া হয়েছে, একজন ড্রাইভারকে পাক্কাভাবে এগুলো জানতে হয়। যখন কোনো ড্রাইভার সিটে বসে আর সিটে বসার পরে রানিং অবস্থায় সামনে কোনো গাড়ি আছে, একটা দুইটা চারটা গাড়ি আছে সামনে, গাড়ি যাচ্ছে, ওই গাড়িতে কোন কোন কালারের বাতি জ্বলছে, সামনের যে গাড়িগুলো আছে তার লাইটগুলো দেখা যায়, তো ওই লাইটগুলো দেখে সে ইশারা নেয় আমি ডান দিকে যাব না বাম দিক দিয়ে যাব, আমাকে কোন সাইড দিচ্ছে, কোন সাইড দিয়ে আমি আগে যাব। একজন ড্রাইভারের কথা বলছি, সে ড্রাইভার হওয়ার পর রাস্তায় চলতে গেলে তাকে যদি এত কিছু জানতে হয়, আচ্ছা ট্রাফিক পুলিশের কথাও তাকে শিখতে হবে, ইশারাও জানতে হবে,
সিগন্যাল সাইন দেখতে হবে যে কোন দিকে রাস্তা, রাস্তার মধ্যে অনেক সময় অনেক পিলার থাকে, সাইন থাকে যে ডানে মোড় বামে মোড়, সরু রাস্তা, এখানে এত স্পিডে যাওয়া যাবে না,
অনেক কিছু লেখা থাকে, হর্ন বাজাবেন না, সামনে স্কুল, ডানে মোড় আছে। একজন ড্রাইভার রানিং গাড়ি আর রাস্তার মধ্যে এত হাই স্পিডে চলছে, তারপরেও সামনে গাড়ির দিকে খেয়াল রাখতে হয়, পিছনের গাড়ির দিকে খেয়াল রাখতে হয়, ডানে বামে খেয়াল রাখতে হয়, যাত্রীদের দিকেও খেয়াল রাখতে হয়, রাস্তায় সাইনবোর্ড কী লেখা আছে তাও দেখতে হয়, ট্রাফিক পুলিশেরও আইন তাকে মানতে হয়। একজন ড্রাইভার, ড্রাইভার হওয়ার আগ মুহূর্তে তাকে সব কিছু যদি মানতে হয়, দেখতে হয়, জানতে হয়, একজন মুমিনের কি দরকার নাই? তার মধ্যে গুণাবলীগুলো কি আছে?
জি জি অবশ্যই।
একজন মুমিনের গুণাবলী কেমন হয় এটা কি জানার প্রয়োজন মনে করি না? আপনি আমি যেহেতু মুমিনের দাবিদার, দাবি করছি আমি আপনি মুমিন, তো আমাকে জানতে হবে যে মুমিনের গুণাবলী কি। আপনি যখন জানতে চাইবেন, অধ্যয়ন করবেন, তখন ওই গুণাবলীর মধ্যে এটাও পাবেন, মুমিন কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না।
আমাদের পূর্ববর্তী বুজুর্গদের মধ্যে কিন্তু এটাই ছিল গুণাবলী।
জি,
যে মুহাল্লাব বিন আবি সুফরা তার সন্তানকে আব্দুল মালিককে উপদেশ দিতে গিয়ে বলেন, হে বর্ষ, ওয়াদা করতে অগ্রগামী হয়েও না, কেননা ওয়াদা করা সহজ কিন্তু তা পূরণ করা খুবই কঠিন,
রক্ষা করা কঠিন।
তার মানে আসলেই তো দেখেন এখানে কিন্তু কঠিন, আমি যে জিনিসটা বলা সহজ, আমি বলে দিলাম হ্যাঁ আমি আসবো, হ্যাঁ আমি থাকবো, কিন্তু আমি গেলাম না,
গেলাম না,
এটা কিন্তু অনেক বড় একটা খেয়ানত। কারণ আমার জন্য সে হয়তো অনেক, তার অনেক গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে অনেক অন্য অপেক্ষা করছে, বা তার অনেক অন্যদিকে ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু আমি সেটা তোয়াক্কা করছি না। এ ব্যাপারে কিন্তু আল্লাহ পাকের নবী হচ্ছে সাইয়েদুনা দাউদ আলা নাবিয়ান আলহি সালাতু আসসালাম খুবই উপদেশমূলক কিছু বাণীও আমাদেরকে আমাদের মাঝে বলেছেন, যেমন তোমরা কারোর সাথে এমন ওয়াদা করো না যা পূরণ করতে পারবে না, নতুবা তোমাদের এবং তাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে। বাস্তবিক পক্ষে যদি আমি একজনকে ওয়াদা করি আমি আসবো, হ্যাঁ আমি এটা করবো, আপনার এটা কাজটা করে দিব, আর যদি আমি তো কোনো কারণে সেটা না করি বা আমি ভুলে যাই বা আমি ইচ্ছাকৃত মানে ওয়াদা ভঙ্গ করি, খারাপ করি, তখনই কিন্তু আমাদের সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি, এখান থেকেই অনেক সময় মাযাল্লা এটাও দেখা যায় রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে
যায়, বদগমানি হয়ে
যায়, বদগমানি যে একটি ওয়াদা
প্রতিষ্ঠিত করার কারণে অনেক সময় হারাম কাজ হয়ে যায়,
হারাম কাজ হয়ে যায়,
তো এইভাবে সম্পর্ক
নষ্ট
হয়ে যায়। আবার দেখা গেছে
গুনাহের বাগিদার হয়ে গেলাম,
আচ্ছা বদগমানি হয়ে যায় যে জেনে শুনে কাজটা করছে, করবে বলে করেনি, আমার এত বড় ক্ষতি করে দিয়েছে। এই জন্য ওয়াদা রক্ষা করার যে বিষয়টা আসছে হাদিসে মোবারাকার মধ্যে, সাহাবায়ে কিরামের মধ্যেও কিন্তু এই বিষয়ে সতর্কতা
ছিলেন,
আবার আলোচনাও হতো অনেক অনেক সময়। আমরা জানি বা শুনি এই বিষয়গুলো, মুনাফিকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন, আসতো, তারা এসে বিভিন্ন কথা বলতো, বিভিন্ন কিছু শুনতো। আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে চিনতেন, এরা কারা, হ্যাঁ এরা কেন এভাবে করে। আর যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন যে ওরা মুনাফিকরা আসছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের আলামতের ব্যাপারও বয়ান করে দিতেন যে এই এই কাজগুলো মুনাফিকের মধ্যে থাকবে, ওরা তখন উঠে চলে যেত, হ্যাঁ মুনাফিকরা তখন উঠে চলে যেত। আপনি আমি মুসলমান মুমিন, আমাদের দ্বারা তো এটা হয় না, অর্থাৎ আমরা কীভাবে করি বা আমরা কেন করি এগুলো?
এ ব্যাপারে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামই ওয়াদা রক্ষা করার ব্যাপারে, প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে অনেক কিছু হাদিসে মোবারক এইভাবে এরশাদ করেছেন যে যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা খেলাফি অর্থাৎ ভঙ্গ করে, তার উপর আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ,
আল্লাহ,
আর না তার কোনো ফরজ কবুল হবে,
আহাহা,
না নফল। দেখেন এখানে কিন্তু অনেক কঠিন একটা বিষয়।
আচ্ছা ওয়াদা ভঙ্গ করা,
ওয়াদা ভঙ্গ করা
কবিরা গুনার অন্তর্ভুক্ত,
অন্তর্ভুক্ত। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা অভিশাপ,
জি
ফেরেশতাদের অভিশাপ এবং আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সকল মানুষের অভিশাপ,
অভিশাপ তার উপর।
আরেকটা বিষয় হচ্ছে আবি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের লোকদের সাথে ওয়াদা ভঙ্গ করবে না। আমি আমার
যতক্ষণ পর্যন্ত ওয়াদা রক্ষা করতে পারবে ততক্ষণ তারা ধ্বংস
হবে না। আমি যদি ওয়াদা রক্ষা করি তাহলে আমি ধ্বংস থেকে বেঁচে থাকবো, আর যদি আমি ওয়াদা ভঙ্গ করি তাহলে আমি আমার নিজের
মধ্যে
ধ্বংস ডেকে নিয়ে আসলাম।
জি জি।
এরপর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, ওয়াদা হলো ঋণের ন্যায়, ধ্বংস তার জন্য যে ওয়াদা করে এবং অতঃপর তার বিপরীত করে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, মানে ধ্বংস শব্দটি তিনবার উল্লেখ করেছেন, ধ্বংস তার জন্য যিনি ওয়াদা ভঙ্গ করে। এখান থেকে কিন্তু কঠিন হুঁশিয়ারি আমাদের জন্য যে আমরা যদি ওয়াদা করে থাকি অবশ্যই যেন সেটা আমরা বাস্তবায়ন করি, যত কষ্টই হোক। আর এ ব্যাপারে কিন্তু
নিষেধ করা আছে না হাদিসে মোবারকের মধ্যে, এমন ওয়াদা কাউকে দিও না যেটা তুমি পূরণ
করতে পারবে না।
ওয়াদা দেওয়া মানুষকে কিন্তু একটা আশ্বাস দেওয়া,
আশ্বাস দেওয়া
একটা ওই ব্যক্তি কিন্তু আমার প্রতি একটা আত্মবিশ্বাস জন্মিয়েছে যে সে বলছে এই কাজটা করে দিবে তো করবে, তাই না? বা সে আসবে তো আসবে, সে আমার আশায় আছে, আমার প্রতি তার বিশ্বাস জন্মাচ্ছে যে সে আসবে। যখন আমি না গেলাম তখন সে জানি না কত ক্ষতি তার হয়ে গেল।
জাকির ভাই, এই ব্যাপারে একটি বাস্তবিক ঘটনা রয়েছে। এমন এক ব্যক্তি বিদ্রোহ, শীতকাল সে রাস্তার পাশে থাকে, প্রচণ্ড শীত পড়েছে। এখন সে শীতে তার একটা মনোবল ছিল যে আমার কাছে তো শীতের কাঁথা বা কম্বল কিছুই
নেই,
কিন্তু তার কাছে যে তার যে একটা চাদর, পাতলা একটা চাদর বা তার যে গামছাতে ছিল সেটা দিয়ে পেঁচিয়ে সে শুয়েছিল। তো এক দণ্ডাট ব্যক্তি যখন রাতে ড্রাইভ করে যাচ্ছিল, পাশে দেখলো যে লোকটা এরকম শীতে কাঁপছে, মানে শীতের অবস্থা কঠিন শীত, সে অনেক ভারী সোয়েটার পরেছে, জ্যাকেট পরেছে, তারপরও সে শীতে কাঁপছে। কিন্তু যখন সেটা দেখলো তো তার ভিতরে একটা দয়া হলো যে বেচারা এত কষ্ট করছে, কিছু দেওয়া দরকার, সহযোগিতা দরকার। তখন ওই লোকটা ওই ব্যক্তির পাশে গেল, যে বলল আচ্ছা আপনি অনেক শীত করতেছেন, বলতে হ্যাঁ অনেক তো শীত, তাহলে ঠিক আছে আপনি একটু বসেন। তাকে ঘুম থেকে ডেকে উঠিয়েছে যে আপনি একটু বসেন, আমি আমার বাড়ি থেকে আপনার জন্য একটা কম্বল নিয়ে আসছি। তো ওই এই তাকে প্রতিশ্রুতি দিয়েছে চলে গেল, কিন্তু যখন সে বাড়িতে ঢুকলো কোনো কারণে সে ব্যস্ত হয়ে গেল এবং
আসতে পারে
ভুলে গিয়েছে। এখন ওই ব্যক্তি তার ওই ইয়ের আশায়, তার আশা আগ পর্যন্ত কিন্তু তার মনোভাব ছিল, মনোবল ছিল,
এতটাই মনের মধ্যে শক্তি ছিল
যে আমি
এই শীতকে পারি দিতে হবে
এবং আমি
যেটাই ভাবি আমার কাছে
এটা নিয়ে আমাকে
এটাই আমার সম্ভব,
রাত কাটাতে হবে। কিন্তু যখনই সে তাকে আশ্বস্ত করে গেল যে আমি আপনার জন্য কিছু নিয়ে আসছি গরম কাপড়, হ্যাঁ, তখন তার একটু ওই যে ওই মনোবলটা সে নষ্ট করে ফেললো আর ওই থেকে, কিন্তু সে আসলো না। এখন ওই যে ব্যক্তি তাকে আশ্বস্ত করে রেখেছে সে ভুলে গিয়েছে, সে তার প্রতিশ্রুতি রক্ষা করতে আসেনি। তো সে ভুলে যাওয়ার কারণে অনেকক্ষণ দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল। যখন সে সকালে ভোরের দিকে তার স্মরণ আসলো, হায় আমি তো বাহিরে একটা লোককে আশ্বস্ত করে এসেছিলাম। তো তখন সে এসে দেখে ওই ব্যক্তি শীতে এতটাই কাবু হয়ে গেছে, আর আস্তে আস্তে শীতের তীব্রতা এতই বেড়ে গিয়েছিল যে ওই ব্যক্তি একটা পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো। এবং মৃত্যুবরণ করার পূর্বে ওই ব্যক্তি একটা কাগজের মধ্যে লিখে গেল যে যে প্রতিশ্রুতি তুমি মানুষকে দিয়েছ সেটা যেটা তুমি পূরণ করতে পারবে না, এই ধরনের প্রতিশ্রুতি তুমি কাউকে দিও না। আজকে হয়তো তোমার এই প্রতিশ্রুতির না পেলে আমার মনোবলটাও ভাঙত না আর আমাকে এই অবস্থায় ইন্তেকাল করতে হতো না। তো যখন ওই ব্যক্তি আসলো এবং ওই চিরকুটটা লেখাটা হাতে নিল, সে খুবই কষ্ট পেল যে আজকে আমার কারণেই হয়তো তার এই মনোবলটা ভেঙে গিয়েছে, আজকে আমার কারণে হয়তো তার এই করুণ অবস্থা হয়েছে। তো এখান থেকে কিন্তু অনেক বড় একটা শিক্ষার বিষয়, অনেক বড় একটা মেসেজ আমাদের জন্য রয়েছে।
আর একটা হাদিসে পাকে বাবা আছে মাইনউদ্দিন ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি আমার উম্মতের মধ্যে শেষ জমানায় একটা বিষয় সবচেয়ে আমি বেশি চিন্তিত। সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বিষয়টা কোনটা, কোন বিষয়ে বেশি আপনি চিন্তিত আপনার উম্মতকে নিয়ে শেষ জমানার? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত ওয়াদা ভঙ্গকারী যদি হয়ে যায় তবে কিয়ামতের ময়দানে তাদের রক্ষা পাওয়াটা খুবই কষ্ট হয়ে যাবে।
আল্লাহ,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত উম্মতের এই ওয়াদা ভঙ্গ নিয়ে, যে আমার উম্মত যদি শেষ জমানায়, এমনই বলছেন শেষ জমানায় আমার উম্মত বেশি ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা ভঙ্গকারী তালিকা বেশি হয়ে যাবে, আর এটা নিয়েই আমি চিন্তিত, জানি না কাল কিয়ামতের ময়দানে তাদের উপায় কী হবে, কীভাবে তারা বাঁচবে, কিয়ামতের ময়দানে কীভাবে নিজেকে নিজে উদ্ধার করবে, রক্ষা করবে।
আর জাকির ভাই, এই বিষয়টা কিন্তু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের মাঝে খুবই উত্তম দৃষ্টান্তর মাধ্যমে উল্লেখ করে দিয়েছেন যে ওয়াদা কীভাবে রক্ষা করতে হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মাধ্যমে। একবার এক ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে কিছু জিনিস ক্রয় বিক্রয় হলো, তার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে এবং ব্যক্তির সাথে, মানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে কিছু জিনিস ক্রয় করেছিলেন এবং যে অর্থ দিয়েছেন সেখান থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিছু টাকা ফেরত পেতেন। তো ওই ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এখানেই দাঁড়ান, আমি বাড়ি থেকে ফিরতি টাকাটা নিয়ে আসছি। তো যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন ঠিক আছে যাও,
দাঁড়িয়ে আছেন,
তো নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়েই রইলেন। ওই ব্যক্তি বাড়িতে গিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইরে দাঁড়িয়ে করিয়ে রেখেছেন বাজারে বা যেখান থেকে ক্রয় করেছে সেখানে, সে ভুলে গেলেন।
ভুলে গেল
এমনি করে একদিন, দুই দিন, তিন দিন অতিবাহিত হয়ে গিয়েছে। তিন দিন পর ওই ব্যক্তি স্মরণে এসেছে, হায় আমি তো নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে বাইরে দাঁড়িয়ে করে রেখে এসেছি, দাঁড়িয়ে আছে আমার জন্য যে আমি সেখানে যাব। তো সে যখন ভুলে গেল, যখন তিন দিন পরে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সামনে সে দণ্ডায়মান হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকে কিচ্ছু বলেনি, শুধু একটি কথা বলেছেন যে তুমি আমাকে বিপদে ফেলে দিয়েছিলে। মানে এখান থেকে কিন্তু আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে প্রতিশ্রুতি রক্ষা করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে সেখান থেকে চলে যেতে পারতেন,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এখানে কিছু ছিল না, আমার নবীকে সে বলে গেছে যে আমি আসতেছি, একদিন হয়ে গেল, আমার নবী চাইলে চলে যেতে পারতেন,
কিন্তু
শিক্ষা
যে তুমি প্রতিশ্রুতি রক্ষা করো। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটাই ছিল যে ওই ব্যক্তি হয়তো আসবে, আর যদি আমি চলে যেতে আসে আমাকে না পায়।
আর
উম্মতের জন্য একটা শিক্ষা যে তুমি, মানে এখান থেকে কিছু শিক্ষা দিয়ে দিল যে তুমি প্রতিশ্রুতি করলে সে প্রতিশ্রুতি রক্ষা করো, যত কষ্টই হোক।
রাইট করা। আর সাহাবায়ে কেরাম আলামিন রিদওয়ানদের মাঝেও কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করার এক উৎসাহ ছিল এবং তারা কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না। সাহাবায়ে কেরাম আলামিন রিদওয়ানের জীবনীর মধ্যে পাওয়া যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন সিদ্দিক আকবরকে বললেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, আমি আপনাকে নিয়ে হিজরতে যাব,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এটা প্রতিশ্রুতি ছিল না, অঙ্গীকার ছিল না, বাস বললেন আমি আপনাকে নিয়ে,
ইচ্ছা বলেছে,
ইচ্ছা বলেছেন আমি আপনাকে নিয়ে সফরে বের হব, হিজরতে যাব। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর ওই সময় থেকেই বাস অপেক্ষায়
গেঁথে নিয়েছেন,
আমার নবী বলছেন যাবেন আমাকে নিয়ে, তো আমি রেডি, যখন ডাকে তখন আমি বের হয়ে যাব। এরপরে দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর সামনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুধু এভাবে নিজের ইচ্ছা প্রকাশ করলেন, হে ফারুক আমার মন চায় এই বাগানটা কিনে গরিবের মাঝে বন্টন করে দিতে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে অঙ্গীকার না, কোনো কথা দেওয়াও না, কিছু না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মনের ভাবটা প্রকাশ করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও পাওয়া যায় নিজের সম্পত্তির অর্ধেক দিয়ে দিছেন, আবার অনেক সময় দেখা যায় যা প্রয়োজন হয়েছে তা দিয়ে ওই বাগান কিনে গরিবের মাঝে বন্টন করে দিয়েছেন।
আলিউল মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুল কারিম যখন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি হিজরত করবেন, হিজরতের পূর্বে যে ওসি বলে গেল যে আমার কাছে মানুষের আমানত আছে, সেগুলো তুমি
তোমার কাছে রাখো,
গচ্ছিত রাখো এবং পৌঁছে দাও। এই যে বিষয়, এখানেও কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান চলে যাওয়ার মধ্যে একটি, তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অঙ্গীকার পূরণের জন্য
সেখানেই
ছিলেন,
ওই বিছানাতেই শুয়েছিলেন, সুবহানাল্লাহ।
এইগুলোতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের
আদর্শ জন্য, আর এটা পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা কাছের তারা, আর তাদেরকে আমরা বলি সোনালী যুগের মানুষ, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই অঙ্গীকার রক্ষা করা শিখেছেন, আর সেটার উপরে আমলও করেছেন। আর সেই দৃষ্টান্ত আমরা এখন আপনাদের সামনে বয়ান করি হাদিসে মোবারাকা থেকে। আল্লাহ তাবারক তাআলা বোঝার তৌফিক দিক, ইনশাআল্লাহ তাআলা শেষ দুই একটা মাদানী ফুল আরজ করার চেষ্টা করব, যে অনুরোধের কালাম ছিল এগুলো শুনিয়ে দিন আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা, এরপরে শেষ দুই একটা কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। মদিনা মোনো আগরা হাসা
শোনায় কেনে যাইতার শোনার মদিনা কেনে যাইতার পাও কি যদি হইতাম যাইতা মরিও রে পাও কি যদি হইতাম যাইতা মরিও আরিশে সবখানে
সাথী তার কবর আলোকিত নূরে যে তোমার নূরে যে তোমার মনামার পেতে চায় তো
আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মনের আশা পূরণ করে নিক, মনের আশা কবুল করে নিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার জন্য, যাওয়ার জন্য আমিরুল সুন্নাত বলেন বারবার, আর কিতাবের মধ্যে লেখকগণ এটাই লেখেন যে দুরুদ সালামের কোনো বিকল্প নেই, সবসময় দুরুদ সালাম পাঠ করতে থাকা, দুরুদ সালাম পাঠ করতে থাকা। হাদিসে মোবারকার মধ্যেও তো আসছে না যে দুরুদ শরীফ পাঠ করতে করতে অনেক আশেকের আমার নবীর দিদার হয়েছে, দুরুদ ও সালাম পাঠ করতে করতে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে আমাদেরকে বেশি পরিমাণে প্রতিদিন দুরুদ ও সালাম পাঠ করতে থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানি না কোন দুরুদ শরীফ কোন বা কখনকার দুরুদ শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পছন্দনীয় কবুল, আর আল্লাহ নবী নিজের দ্বারে ডেকে নেবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম, প্রতিশ্রুতি রক্ষা করুন, আমি একবার নিজেকে চেক করি যে আজ পর্যন্ত এমনটা কতবার হয়েছে আমার দ্বারা। কাউকে কথা দিলাম, ওয়াদা দিলাম বা প্রতিশ্রুতি দিলাম বা অঙ্গীকার করলাম, সেটা রক্ষা করতে পারিনি, তওবা করি, তার থেকে ক্ষমা চাই, অর্থাৎ তার কাছে ক্ষমা চাই যার সাথে এমনটা হয়েছে, তওবা করি। আর তওবার পাশাপাশি ভবিষ্যতে এমন যেন আমার দ্বারা না হয় সেটার প্রতি আমরা লক্ষ্য রাখি। এমন ওয়াদা কাউকে দিব না যেটা আমি পূরণ করতে পারবো না। যেমন আপনাকে কেউ বিয়ের দাওয়াত দিল, বলে ভাই অমুক দিন আমার বাড়িতে এমন আয়োজন করা হয়েছে, আপনাকে আসতেই হবে। যখন কেউ এমন অনুষ্ঠানে দাওয়াত দেয়, একটু জোর করেই দেয়, দাবি খাটিয়েই দেয়, আর আমাদের উচিত আনন্দের সময় দুঃখের সময় ওই ব্যক্তির এইসব আয়োজনে যাওয়া। যদি আপনি এমন কোনো কাজ আপনার চলে আসলো বা এর আগে অন্য কাউকে আপনি ওয়াদা দিয়ে রেখেছেন, এখানে কিন্তু অপশন আছে। এক তো তাকে বুঝিয়ে বলুন যে আমি তো আপনার ডেট পাওয়ার আগেই অন্য কাউকে কথা দিয়ে দিয়েছি, হ্যাঁ শিডিউল আমার নেওয়া আছে। নাম্বার দুই, আপনি তাকে এভাবে বলতে পারেন, যদি আমি ফ্রি থাকি, যদি আমি সুযোগ পাই, যদি আমি দেশে থাকি, তবে আপনার এই আয়োজনে আমি থাকব। অনেক রকমের কথা আছে বলতে পারবেন আপনি, কিন্তু আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা না থাকার কারণে, যে আমি ওয়াদা করার পরে সেটা আমার রাখতে হবে, এই চিন্তাটা মাথায় না থাকার কারণে আপনি জানেন যে এই সময়টাতে আমার আরও কাজ আছে, কে আমি বলে দিই আচ্ছা ঠিক আছে আসবো না, হয় না এরকম হয়েছে কেন? অনেকের সাথে এমন হয়েছে,
আয়োজন যিনি করেছেন তিনি, আমার মনে একটা আশা থাকে যে আমার ওই বিশেষ ব্যক্তিটা, আমার ওই পছন্দের মানুষটা বা আমি
আসবে,
আমার আত্মীয়টা আসবে, এই একটা আশা। দ্বিতীয়ত, সে কিন্তু আমার জন্য কিছু একটা
ব্যবস্থা
করেছে, সেখানে তার অর্থনৈতিক একটা বিষয় আছে, তো তা ওই বিষয়টা একটা সে মনের মধ্যে,
যদি এমন হয় ওই লোকটাকে সবাই চিনে,
জি জি,
এরপরে 250-100 মানুষকেও সে জানালো
যে অমুক লোক আসছে
আমার বাড়িতে আসবে বা সে আমার দাওয়াতটা গ্রহণ করেছে। আচ্ছা, এমন যদি হয় আবার ওই ব্যক্তিকে কেন্দ্র করে আরো 200-500 জনকে দাওয়াত
দিয়েছে,
তখন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? একটা হলো গিয়ে খরচ যেটা করছে ওটা তো করেই দিয়েছে, আচ্ছা আপনি জান নাই, অন্য মানুষ তো গেছে, খরচটা না হয়তো পোষাই গেল, কিন্তু সে যে একটা আঘাত পেল, কষ্ট পেল, তো এমনটাও দেখা দরকার। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি, এমন মন রক্ষা করতে গিয়ে বা এমন অঙ্গীকার পূরণ করতে গিয়ে হারাম কাজের মধ্যে যেন আমরা আবার জড়িয়ে না পড়ি, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখা গেছে এখন কারো বাড়িতে বিয়ে আছে, দর্শক শ্রোতা, খুবই কষ্টকর এই বিষয়টা মেনে নেওয়া যে বিয়ে শাদিতে বেপর্দাগি হয় না, এমনটা খুবই কম।
খুবই
এখন আপনি একজন আলিমি দিন বা ধর্মীয় ব্যাপারে আপনি সচেতন বা আপনাকে সবাই জানে চিনে বা হারামের প্রতি আপনার ঘৃণা আছে, এই মুহূর্তে যদি আপনাকে দাওয়াত দেওয়া হয় যে আমার বাড়িতে আয়োজন করা হয়েছে, আপনাকে আসতে হবে, এখন আপনি এটাও আপনাকে দেখতে হবে যে আমি সেখানে গেলে হারাম তো আমার দ্বারা হবে না, কুদৃষ্টি তো আমার দ্বারা হবে,
আমার জন্য যুক্তিযুক্ত কিনা,
হ্যাঁ কতটুকু শরীয়ত আমাকে অনুমতি দেয়। যদি মনে করেন যে ওই পরিবেশে গেলে, যে ব্যক্তি দাওয়াত দিচ্ছে ওখানে গেলে হয়তো বা ফেতনা হবে বা কুদৃষ্টি বা বেহায়াপনা বা হারাম, তখন আপনি যে কোনোভাবে তাকে বুঝিয়ে আপনি ওয়াদা সেখানে করতে পারবেন না, ওয়াদা সেখানে করতে পারবেন না। সেখানে আপনাকে বুঝাতে হবে যে আপনি ব্যস্ত আছেন বা অন্য কোনো কাজ আছে বা অন্য কোথাও আগে থেকে আপনাকে ওয়াদা দেওয়া আছে, এই কাজগুলো আপনাকে দেখিয়ে তার থেকে আপনাকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমাদেরকে ওয়াদাও রক্ষা করতে হবে এবং এর সাথে অন্য অন্য হারাম কাজগুলো থেকেও কিন্তু আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ নতুন একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব, আলোচনা করব। আশা রাখি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। চলুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।